এক আল্লাহ এক বার্তা অধ্যায় ১৮। আল্লাহর অনন্তকালীন পরিকল্পনা। অনেকদিন আগে থেকে এ তার মনের মধ্যে ছিল। প্রেরিত ১৫:১৮। সৃষ্টির শুরু থেকে মানুষের জন্য আল্লাহর মনে একটি স্পষ্ট পরিকল্পনা ছিল। যেদিন গুনাহ মানুষের পরিবারে প্রবেশ করল, সেই দিন থেকেই আল্লাহ তার পরিকল্পনা ঘোষণা করতে শুরু করলেন, কিন্তু সাংঘাতিকভাবে। কিতাব এই পরিকল্পনাকে উল্লেখ করে আল্লাহর গোপন সত্য হিসাবে। প্রকাশিত কালাম ১০:৭। আজকের দিন পর্যন্ত আল্লাহর পরিকল্পনা ও উদ্দেশ্য মানব জাতির অনেক লোকের কাছে রহস্যই রয়ে গেছে, কিন্তু তারা তা বুঝতে পারে না, কারণ আল্লাহর কালামের মধ্যে যে গোপন সত্য যুগ যুগ ধরে লুকানো ছিল এখন তা প্রকাশিত হয়েছে। কলসীয় ১:২৬। নবীদের থেকে বেশি রহমত প্রাপ্ত। এখানে একটি দারুণ ও মজার চিন্তা বা ধারণা রয়েছে। যখন আল্লাহর কাহিনী ও বার্তা বোঝার বিষয় আসে, তখন আপনি এবং আমরা পূর্বের নবীদের থেকেও বেশি রহমত প্রাপ্ত যারা এই কিতাব লিখেছেন। আমাদের কাছে আল্লাহর পূর্ণ প্রকাশ রয়েছে যা তাদের কাছে ছিল না। আমরা আল্লাহর কিতাবের শেষ পর্যন্ত পড়তে পারি, কিন্তু তাদের পক্ষে তা সম্ভব ছিল না। যে দোয়া তোমাদের পাবার কথা, তার বিষয়ে সব নবীরা অনেক আগে বলে গেছেন। তারা এই নাজাতের বিষয়ে জানবার জন্য অনেক খোঁজ খবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাদের দিলে মসীহের রুহ আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে মসীহকে কষ্টভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন। নবীরা জানতে চেয়েছিলেন মসীহের সেই রুহ কোন সময় এবং কোন অবস্থার কথা তাদের জানাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাদের দেখিয়ে দিয়েছিলেন যে তারা যেসব কথা বলেছিলেন তার দ্বারা তারা নিজেদের সেবা না করে তোমাদের সেবাই করেছিলেন। বেহেস থেকে পাঠানো পাকরুহের পরিচালনায় যারা তোমাদের কাছে মসীহের বিষয়ে সুসংবাদ তাবলিক করছেন, তারা নবীদের সেই সব কথাই তোমাদের জানিয়েছেন। এমনকি ফেরেস্তারা পর্যন্ত এইসব বিষয়ে জানতে আগ্রহী। প্রথম পিতর ১:১০-১২। কিতাবুল মুকাদ্দাস। আল্লাহ কেন তার পরিকল্পনা সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন? অনেকেই জিজ্ঞাসা করেছেন কেন আল্লাহ ঠিক সঙ্গে সঙ্গেই সেই পতিত মানুষদের বলেননি যা তিনি পরিকল্পনা করেছিলেন। কেন তিনি তার বার্তাকে রহস্যের মধ্যে আচ্ছন্ন করে রেখেছিলেন? যদিও আমাদের সার্বভৌম আল্লাহ দুনিয়ার মানুষের কাছে কোনো জবাবদিহিতার জন্য বাধ্য নন, তবুও তার রহমতের জন্য মানবজাতির জন্য তার যে পরিকল্পনা, তা কেন রহস্যের মধ্যে আচ্ছন্ন করে রেখেছেন তা বোঝার অন্তর্দৃষ্টি দিয়েছেন। আল্লাহ কেন তার পরিকল্পনা ধীরে ধীরে এবং বিবেচনার সাথে প্রকাশ করেছেন, তার তিনটি কারণ এখানে উল্লেখ করা হল। প্রথমত, যেভাবে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে ধীরে ধীরে তার পরিকল্পনা প্রকাশ করার জন্য আল্লাহ মানবজাতিকে অগণিত নিশ্চিত ভবিষ্যৎবাণী ও চিহ্ন প্রদান করেছেন এবং সেই সাথে অনেক সাক্ষী নিশ্চিত করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম সুনিশ্চিতভাবে এক সত্য আল্লাহর বার্তাকে জানতে পারে। দ্বিতীয়ত, এমনভাবে আল্লাহ তার সত্য প্রকাশ করেছেন যে শুধুমাত্র যারা অনেক যত্ন সহকারে এটি খোঁজ করবে তারাই তা খুঁজে পাবে। আল্লাহ কোনো বিষয় গোপন রাখলে তাতে তার গৌরব হয়। বাদশাহরা কোনো বিষয় তদন্ত করে প্রকাশ করলে তাতে তাদের গৌরব হয়। মিশাল ২৫:২। অনেক লোক সত্য খুঁজে পায় না, ঠিক এই কারণে যে একজন চোর একজন পুলিশ অফিসারকে খুঁজে পায় না, কারণ তারা তাকে খুঁজতে চায় না। তৃতীয়ত, আল্লাহ তার পরিকল্পনাকে গোপনে রেখেছেন এই জন্য যেন তিনি তা ইবলিশ ও তার অনুসারীদের কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারেন। আসলে আমরা আল্লাহর জ্ঞানপূর্ণ গোপন উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং দুনিয়া সৃষ্টির আগেই তা স্থির করে রেখেছিলেন যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। এই যুগের নেতাদের মধ্যে কেউই তা বোঝেনি। যদি তারা বুঝত, তাহলে মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশের উপরে হত্যা করত না। প্রথম করিন্থীয় ২:৭-৮। যদি ইবলিশ ও তার সহযোগীরা তাদের পরাজিত করার জন্য আল্লাহর সম্পূর্ণ পরিকল্পনা বুঝতে পারত, তাহলে তারা যা করেছিল তা কখনোই করত না। আল্লাহর তার পরিকল্পনা এমনভাবে সাজিয়েছিলেন যে তা ব্যর্থ করার ষড়যন্ত্র করেছিলেন সেই আল্লাহর পরিকল্পনা পূর্ণ করতে সাহায্য করল। এবং তাহলে সেই পরিকল্পনা কি ছিল? নাজাত। আল্লাহ দুনিয়াতে একজন গুনাবিহীন নাজাত দাতা পাঠানোর ওয়াদা করেছিলেন, স্ত্রীলোকের বংশ হিসাবে যেন তিনি আদমের স্বেচ্ছাচারী শরীয়ত অমান্যকারী বংশধরকে আখেরি অভিশাপ থেকে মুক্ত করতে পারেন। মানবজাতির সঠিক মুহূর্তেই আল্লাহ তার ওয়াদা পূর্ণ করলেন, কিন্তু সময় পূর্ণ হলে পর আল্লাহ তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং শরীয়তের অধীনে জীবন কাটালেন, যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন। গালাতীয় ৪:৪-৫। মুক্ত করা মানে হল কিনে নেওয়ার জন্য যে মূল্য প্রয়োজন তা পরিশোধ করা। ছোটবেলায় আমি যখন ক্যালিফোর্নিয়াতে ছিলাম তখন আমার একটি ছোট কুকুর ছিল। আমি তাকে খাওয়াতাম, তার যত্ন নিতাম ও তার সাথে খেলা করতাম। সে আমাকে অনুসরণ করত এবং যখন আমি স্কুল থেকে বাড়িতে ফিরে আসতাম তখন খুবই আনন্দিত হতো। কিন্তু তার একটি সমস্যা ছিল, মাঝে মাঝে সে প্রতিবেশীর বাড়িতে চলে যেত, যদিও সে সব সময় ফিরে আসত, একদিন ছাড়া। একদিন আমি আমার স্কুল থেকে ফিরে আসলাম, কিন্তু আমাকে স্বাগতম জানানোর জন্য সেখানে আমার কুকুরটা ছিল না। রাতে ঘুমানোর সময় তাকে তখনও কোথাও খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তী দিন আমার বাবা পরামর্শ দিলেন যেন আমি স্থানীয় পশুদের আশ্রয় স্থানে যাই, যেখানে স্বল্প সময়ের জন্য কুকুর ও বিড়ালদেরকে রাখা হয়, বেওয়ারিশ পশুদেরকে সেখানে রাখা হয়। আমি সেই আশ্রয় স্থানে কল দিলাম। হ্যাঁ, আমার বর্ণনা অনুসারেই একটি ছোট কুকুর সেখানে ছিল। শহরের ডগ ক্যাচার তাকে ধরেছিল। আমার কুকুরটি নিজেকে রক্ষা করার জন্য অসহায় ছিল। যদি কেউ তাকে রক্ষা করতে না আসে তাহলে তাকে মেরে ফেলা হবে। আমি সেই আশ্রয়স্থানে গেলাম। আমি আমার কুকুরটি ফিরে পেতে যাচ্ছিলাম, কিন্তু দরজার কাছে অফিসার আমাকে বললেন যদি আমি তাকে ফিরিয়ে নিতে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই এর জন্য একটি মূল্য দিতে হবে। রাস্তায় খোলামেলাভাবে কুকুর ঘুরে বেড়ানো ছিল আইন বিরুদ্ধ কাজ। আমি সেই মূল্য পরিশোধ করলাম এবং আমার কুকুর মুক্ত হল। সে সেই জঘন্য কারাগার থেকে মুক্ত হতে পেরে এবং আমার সাথে যে তাকে যত্ন নেয় ফিরে আসতে পেরে কতই না খুশি হল। সে মুক্ত হয়েছিল। কুকুরের জন্য মূল্য পরিশোধ করার আমার ছোটবেলার অভিজ্ঞতা আমাকে আমার নিজের অবস্থান সম্পর্কে একটি ধারণা প্রদান করে। একজন বিদ্রোহকারী গুনাহগার হিসাবে আমাদের কোনো উপায় নাই যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ দুনিয়াতে তার পুত্রকে পাঠালেন যেন প্রয়োজনীয় মূল্য প্রদান করে আমাদেরকে মুক্ত করতে পারেন। আমরা যা দিতে পারি এই মূল্য তার থেকেও অনেক ছিল। কেউ কোনো মতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না, কিংবা তার মূল্য দিতে পারে না, কারণ জীবন কেনার দাম অনেক, সেই দামের সমান কিছুই নেই। কিন্তু কবরের হাত থেকে আল্লাহ মুক্তির মূল্য দিয়ে আমাকে মুক্ত করে নেবেন। জবুর শরীফ ৪৯:৭-১৫। তাহলে আমাদের মুক্তির মূল্য কি ছিল? নবীরা এটি ঘোষণা দিয়েছেন পয়দায়েশ ৩ অধ্যায়ে, শয়তানের হাত থেকে উদ্ধারের জন্য আল্লাহর যে সাংকেতিক প্রাচীন ভবিষ্যৎবাণী রয়েছে আমরা তার সম্মুখীন হয়েছিলাম। আসুন আরেকবার শুনি যে আল্লাহ ইবলিশকে কি বলেছিলেন। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের মধ্যে দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দিবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। পয়দায়েশ ৩:১৫। এই কথাগুলো বলার মধ্য দিয়ে আল্লাহ তার পরিকল্পনার একটি রহস্যজনক ও সুশৃঙ্খল রূপরেখা উপস্থাপন করেছেন, যার মধ্য দিয়ে তিনি ইবলিশ এবং গুনাহের মোকাবেলা করার একটি উপায় বের করেছিলেন। এই উপায়টি তার ধার্মিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। মাবুদ এটা ঘোষণা করেছিলেন যে তিনি মানবজাতির জন্য একজন নাজাতদাতা মসীহ প্রদান করবেন, যিনি ইবলিশকে তার মাথা পিষে দেওয়ার মধ্য দিয়ে পরাজিত করবেন। ভবিষ্যৎবাণীটি এটাও বলে যে ইবলিশ মসীহের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। সে মসীহ তোমার অর্থাৎ ইবলিশের মাথা পিষে দেবে, আর তুমি অর্থাৎ ইবলিশ তার অর্থাৎ মসিহের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। কিভাবে স্ত্রীলোকের বংশের মধ্য দিয়ে আসা কেউ ইবলিশের মাথা পিষে দিবে? এই পিষে দেওয়া শব্দটি হিব্রু থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল ভাঙা, ক্ষত করা বা গুড়িয়ে ফেলা। এই প্রাথমিক ভবিষ্যৎবাণী হিসাবে ইবলিশ ও মসিহ উভয়ই আঘাতপ্রাপ্ত হবেন, কিন্তু মাত্র একজনের আঘাত ভয়ানক বা মারাত্মক হবে। মাথা পিষে দেওয়া খুবই ভয়াবহ, কিন্তু গোড়ালিতে আঘাত পাওয়া ততটা ভয়াবহ নয়। আল্লাহ এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে যদিও প্রতিজ্ঞাত মসিহ শয়তান ও তার অনুসারীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হবেন, তবুও তিনি চূড়ান্তভাবে ইবলিশের উপরে বিজয়ী হবেন। পরবর্তীতে আল্লাহ নবী দাউদকে অনুপ্রাণিত করেছেন মসিহ সম্পর্কে এই কালাম লিখতে, তারা আমার হাত ও পা বিঁধেছে, যবুর শরীফ 22:16। সেই সাথে দাউদ এটাও বলেছেন যে যদিও মসিহকে মেরে ফেলা হবে, কিন্তু তার দেহ কবরে ক্ষয় হয়ে যাবে না। প্রতিজ্ঞাত নাজাতদাতা মৃত্যুকে জয় করবেন, কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না, তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না, যবুর শরীফ 16:10। নবী ইশাইয়া মসিহের দুঃখভোগ, মৃত্যু এবং পুনরুত্থানের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। আসলে মাবুত তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন আর তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন। মাবুদের গোলাম যখন তার প্রাণকে দোষের কোরবানি হিসাবে দেবেন, তখন তিনি তার সন্তানদেরকে দেখতে পাবেন আর তার আয়ু বাড়ানো হবে, তার দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে। ইশাইয়া 53:5-10। যদিও শয়তান বা ইবলিশ মানুষকে প্ররোচিত করেছেন যেন তারা আল্লাহর মসিহকে অত্যাচার করে এবং মেরে ফেলে, তবুও সবকিছুই নবীদের ঘোষণা করা পরিকল্পনা অনুসারেই ঘটেছিল। চূড়ান্ত ফলাফল হবে মাবুদ ও তার মনোনীত ব্যক্তির জন্য সর্বোচ্চ জয়, জ্ঞান ও সতর্কবাণীর শব্দ। মসিহ জন্মের প্রায় 1000 বছর আগে দাউদ লিখেছেন, কেন অস্থির হয়ে চেঁচামেচি করছো সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছেমিছি ষড়যন্ত্র করছে? মাবুদ ও তার মসিহের বিরুদ্ধে দুনিয়ার বাদশারা একসঙ্গে দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপনে বৈঠক। মাবুদ বেহেস্তের সিংহাসন থেকে হাসছেন, তিনি তাদের বিদ্রুপ করছেন, তিনি রাগ করে তাদের ধমক দেবেন, তার গজবের আগুন তাদের মনে ভয় জাগাবে। মাবুদ বলবেন, আমি যাকে বাদশাহ করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি, তাই হে বাদশারা, তোমরা এখন বুঝে শুনে চলো, দুনিয়ার শাসনকর্তারা সাবধান হও, ভয়ের সঙ্গে তোমাদের মাবুদের ইবাদত করো, ভয় ভরা অন্তরে আনন্দ করো, তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো, যাতে তিনি তোমাদের উপর গজব নাজেল না করেন আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও, কারণ চোখের নিমিষেই তার রাগ জ্বলে উঠতে পারে, ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। যবুর শরীফ 2:1-2, 4-6, 10-12। সেনেগালে যেখানে রেসলিং হচ্ছে জাতীয় খেলা, সেখানকার লোকদের এই প্রবাদ বাক্যটি আছে, একটি ডিমের কখনোই পাথরের সাথে যুদ্ধ করা উচিত নয়। কেন একটি ডিমের পাথরের সাথে যুদ্ধ করা উচিত নয়? কারণ এই প্রতিযোগিতায় ডিমের জয়ী হওয়ার কোনো সুযোগই নেই। একইভাবে যারা মাবুদ ও তার মনোনীত ব্যক্তির বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করায় তারা জয়ী হতে পারবে না। আল্লাহর পরিকল্পনাকে প্রতিহত করার চেষ্টা একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। সেনেগালে এই রকম একটি প্রবাদ বাক্য রয়েছে, একজন কাঠুরিয়া ইচ্ছাকৃতভাবে মিটিং স্থানের গাছ কাটে না। পৃথিবী এই শুষ্ক এলাকায় বেশিরভাগ গ্রামের মাঝখানে একটি বড় ছায়াযুক্ত গাছ রয়েছে। এই মিটিং স্থানের গাছ গরমের হাত থেকে লোকদেরকে একটি ছায়াযুক্ত স্থান দেয় এবং একটি স্থান দেয় যেখানে লোকেরা বিশ্রাম করতে পারে, কথা বলতে পারে এবং চা পান করতে পারে। গ্রামের লোকদের কি প্রতিক্রিয়া হবে যদি কাঠুরিয়া সেই মিটিং স্থানের গাছ কাটতে শুরু করে? অবশ্যই তারা কাঠুরিয়ার প্রতি তাদের রাগ দেখাবে এবং তৎক্ষণাৎ তাকে গাছ কাটা থেকে থামাবে। যারা আল্লাহর উদ্ধার পরিকল্পনার বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করায় তারা এই কাঠুরিয়ার মতো, যাকে গ্রামবাসীরা তাদের প্রিয় গাছ কাটার হাত থেকে প্রতিহত করবে, তারা সাফল্য অর্জন করবে না। তাই হে বাচ্চারা, তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো, যাতে তিনি তোমাদের উপর গজব নাজেল না করেন আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও, কারণ চোখের নিমিষেই তার রাগ জ্বলে উঠবে। ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। যবুর শরীফ 2:10-12। আল্লাহ পরিকল্পনার প্রতি অন্ধ। দুনিয়াতে তার পরিচর্যার শেষ সপ্তাহের দিকে ঈসা তার সাহাবিদেরকে এই তথ্য দিতে লাগলেন যে রাজনৈতিক ও আত্মিক নেতারা তাকে একজন বাদশাহ হিসাবে গ্রহণ করার পরিবর্তে তারা চাইবে যেন তিনি নিঃসম্পন্ন হয়ে যান। যারা ঈসাকে ক্রুশে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের কোনো ধারণাই ছিল না যে আসলে তারা নবীদের করা ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য অংশগ্রহণ করছে। মসিহের হাতে ও পায়ে পেরেক মারা হবে এবং এটা আল্লাহর পরিকল্পনারই একটি অংশ ছিল, যাতে তিনি আদমের অসহায় বংশধরদেরকে শয়তানের থাবা থেকে মুক্ত করতে পারেন। সেই সময় থেকে ঈসা তার সাহাবিদের জানাতে লাগলেন যে তাকে অবশ্যই জেরুজালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান ইমামদের ও আলেমদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে। পরে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তখন পিতর তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, হুজুর, এ দূর হোক, আপনার উপর এমন কখনো হবে না। ঈসা ফিরে পিতরকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। যা আল্লাহর তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ। মথি 16:21-23। পিতরের চিন্তা ছিল ঠিক একজন নামকরা বিতর্ক প্রতিযোগীর মতো, যাকে আমি বলতে শুনেছি যে একজন ক্রুশবিদ্ধ মসীহ হচ্ছে একজন বিবাহিত কুমারের মতো। বিতর্ক প্রতিযোগীর মতো পিতর এখনও আল্লাহর পরিকল্পনা বুঝতে পারে নাই। তিনি চিন্তা করেছিলেন যে মসীহ ক্রুশের পেরেকের কাছে নিজেকে সমর্পিত না করে বরং তখনই তার ওয়াদা করা রাজ্যের সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। পিতরের এই চিন্তাটি ঠিক ছিল যে আল্লাহ ঈসাকে সমস্ত দুনিয়ার সার্বভৌম শাসক হিসাবে নিযুক্ত করবেন, কিন্তু তিনি এই চিন্তাটি ভুল করেছিলেন যে মসীহ হয়তো ক্রুশের দুঃখভোগ ও লজ্জাকে কাটিয়ে যাবেন। পরবর্তীতে পিতর আল্লাহর পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এবং সাহসের সাথে ঘোষণা করেছিলেন, নবীরা ভবিষ্যৎবাণী বলেছেন যে মসীহকে কষ্টভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন। প্রথম পিতর 1:10-11, কিতাবুল মুকাদ্দাস। মসীহের ক্রুশারোপণ কোনো দুর্ঘটনা হবে না, আল্লাহ এর জন্য শুরু থেকেই অপেক্ষা করেছেন ও পরিকল্পনা করেছেন, নবীরা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, স্ত্রীলোকের মধ্য দিয়ে আসা মনুষ্য এটি পূর্ণ করেছেন। কিছু সময় আগে এই ইমেইলটি আমার কাছে আসলো, আপনি একেবারেই অন্ধ, কারণ আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তার একমাত্র পুত্রকে ক্রুশারোপিত হওয়া থেকে রক্ষা করতে পারেন না। বিষয়টি এটি প্রকাশ করে যে আল্লাহর সীমাবদ্ধতা আছে এবং তিনি এতই দুর্বল যে তিনি তার পুত্রকে মানুষের হাতে লাঞ্ছিত হতে ও মরতে দিলেন। যার সীমাবদ্ধতা আছে সে দুর্বল এবং তাকে আল্লাহ বলা যায় না। আল্লাহর অসীম ক্ষমতা রয়েছে, তিনি এক এবং অদ্বিতীয় এবং তার সমান আর কিছুই নেই। আল্লাহ আকবর। পিতরের মতো এই ইমেইলের লেখকও এখনও বুঝতে পারে নাই যে কেন মসীহকে অবশ্যই মরতে হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হতে হবে। এই রকম মৃত্যুজনক পরিকল্পনার কি প্রয়োজন ছিল? আমাদের ইমেইল লেখক যেভাবে লিখেছেন, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, তাহলে কেন আল্লাহ শয়তানকে দোজখে নিক্ষেপ করলেন না এবং আদমের গুনাহপূর্ণ বংশকে ক্ষমা ঘোষণা করলেন না? মাবুদ এই দুনিয়াকে শুধুমাত্র মুখের কালাম দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে কেন তিনি শুধুমাত্র মুখের কালাম দিয়ে দুনিয়াকে উদ্ধার করলেন না? এটির কি প্রয়োজন ছিল যে সৃষ্টিকর্তা কালামকে মানুষের রূপ নিতে হল? কেন আল্লাহর পরিকল্পনার মধ্যে মসীহের দুঃখভোগ, রক্তপাত, মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে? আমাদের যাত্রার পরবর্তী অংশে এই প্রশ্নগুলোর উত্তর দিবে।